বর্তমান সমাজ কিছু বিশ্লেষণের প্রয়োজন আছে। সমাজ ভগবত উন্মুখী একটা সমাজ, আবার ভগবত বিরূপ সমাজ, এও একটা ব্যাপার। যে কথা কৃষ্ণ আদৌ গীতায় বুঝতে চেয়েছে, এই জগতে দুই রকম লোক দেখতে পাওয়া যায়। কৃষ্ণ বলছেন অর্জুন গীতার ষোড়শ অধ্যায়, দৌরাষ্ট্র সম্পদ বিভাগ যোগ দৌভূত সর্বলোকেশ্বরী দৈব আসুরে রচ বিষ্ণু ভক্ত ভবের দৈব আসুরস্তৎ বিপর্যয়। অর্জুন, জগতে দুই রকম লোক আছে, একরকম লোক দৈবী ভাবাপন্ন আস্তিক, আর এক ধরনের লোক আসুরী ভাবাপন্ন নাস্তিক। কৃষ্ণ এই দুই শ্রেণীর লোকের কথা জানাচ্ছেন জগৎ। সুতরাং আস্তিক আর নাস্তিক শব্দ যেহেতু রয়েছে, এর বিশেষ ব্যাখ্যা রয়েছে, সে ব্যাখ্যা সর্বশাস্ত্রেই রয়েছে, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবতের যে ধর্মের কথা, সেই কথাকেই সনাতন ধর্ম বলে উল্লেখ করা হয়েছে শাস্ত্র। সেই কথাকেই নিত্য ধর্ম, আত্মধর্ম বলে ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্র। সংসারে আমরা বসবাস করি, ধর্মের কথা আলোচনা করতে গেলে অনেক কথাই পাশাপাশি আলোচ্য বিষয় হয়ে পড়ে। প্রথমে শাস্ত্র আলোচনা করেছেন দেহ ধর্ম, তারপরেই বলছেন মনোধর্ম, তারপরে বলছেন আত্মধর্ম। এই তিনটি ধর্মের কথা পাশাপাশি রেখে আলোচনা করা হবে। দেহ ধর্ম স্থূল, মনোধর্ম সূক্ষ্ম, প্রাকৃত জগতে স্থূল সূক্ষ্মের অতীত যে তত্ত্ব তাকে বলছেন আত্মধর্ম। সনাতন আর্য ঋষিগণ এই আত্মধর্মের কথাই বিশেষ করে শাস্ত্রে বিশ্লেষণ করেছে। সেই সনাতন ধর্মের কথা আলোচনা করতে গিয়ে তারা তুলনামূলকভাবে ধর্মতত্ত্ব আলোচনা করেছে। আমাদের পাশাপাশি থেকে বিচার করবার কথা স্বয়ং ভগবানই শিক্ষা দিয়েছে। যে শিক্ষা আদৌ নারায়ণ ভগবান লোকপিতামহ ব্রহ্মাকে দিয়েছিলেন চতুশ্লোকী ভাগবত রূপে, ব্রহ্মাজি নারদ ঋষিকে সেই সনাতন ধর্মতত্ত্ব ব্যাখ্যা করেছেন, নারদ ঋষি কৃষ্ণ বৈমান বেদব্যাসকে সেই সনাতন ধর্মতত্ত্ব বর্ণনা করেছেন। এইভাবে পরম্পরাক্রমে এই ব্রহ্মবিদ্যা জগতে প্রচারিত হয়েছে। এর একটা সুন্দর ইতিহাস আছে। সাধারণ মানুষ তার জ্ঞান বুদ্ধি অনুসারে বহু কথা লিখতে পারেন, বলতে পারেন। কৃষ্ণদৈবান যে কথা জগৎকে জানিয়েছে একটু বৈশিষ্ট্য, একটু কেন বিশেষ বৈশিষ্ট্য, সাধারণ মানুষের বুদ্ধিবৃত্তি ট্যালেন্ট যেখানে শেষ হয়ে যায় সেখানে আত্মধর্মের কথা আসে। কৃষ্ণদৈবান বেদব্যাস তিনি বেদ বিভাগ করলেন, সমস্ত রীতির শাস্ত্র প্রণয়ন করলেন জীব কল্যাণের জন্য, কিন্তু কিছু মানসিক অশান্তি নিয়ে তিনি তার সম্যাপ্রাস বদরিকা আশ্রমে বসেছিলেন, আপনাদের সকলেই জানা ঘটনা। সেইখানে নারদ ঋষি তার গুরু এসে হাজির হয়েছিলেন, জিজ্ঞাসা করলেন মানসিক অশান্তির কারণ। বেদব্যাস বললেন, আপনি আমার গুরু অন্তর্যামী, আপনি নির্ণয় করুন আমার মানসিক অশান্তির কারণ। নারদ ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হওয়ার পর বেদব্যাসের মানসিক অশান্তির কারণ নির্ণয় করলেন, বললেন জীব কল্যাণের জন্য তুমি নিখিল শাস্ত্র প্রণয়ন করেছ, বিভিন্ন অধিকারীর জন্য বিভিন্ন অধিকারের কথা তুমি জ্ঞাপন করেছ, কিন্তু তুমি যেটা মুখ্য কথা বুঝাতে চেয়েছ জগৎ জীব সেটা বুঝতে পারে না। কি মুখ্য কথা বুঝাতে চেয়েছেন বেদব্যাস নিখিল শাস্ত্রে? সর্বশক্তিমান এই প্রেমময় ভগবানই সর্বারাত্ম তত্ত্ব, এইটাই কৃষ্ণদৈবানের মুখ্য বক্তব্য বিষয়। কিন্তু জগতের লোক নাস্তিক দুনিয়া বুঝতে পারল না, তাই তারা গন্ডগোল শুরু করল। কেউ বলছেন আমার শিব বড়, কেউ বললেন আমার মাখালি বড়, কেউ বললেন আমার সরস্বতী দেবী বড়, এই করে তারা গন্ডগোল শুরু করল। আসলে তিনি মূলমালিক, তার সাধন ভজন তার উপাসনার কথা আমরা ভুলেই যাচ্ছি। গন্ডগোল এখানে দেখা দিয়েছে। কৃষ্ণদৈবানন্দ বেদব্যাস তিনি বললেন, আমি ত্রিবিধ অধিকারীর জন্য সাত্বিক রাজসিক তামসিক ত্রিবিধ শাস্ত্রই প্রণয়ন করেছি, কিন্তু সমস্ত শাস্ত্রেই যে মুখ্য যে বাক্য, হরিভজন করা উচিত, ভগবত ভজন করা উচিত, ভগবত আরাধনা করা উচিত, সেই প্রেমময় ভগবানের সাধন ভজন করা প্রয়োজন, তা না হলে মনুষ্য জীবন সফলতা লাভ করে না, এসব কথাই আমি সুন্দরভাবে বুঝিয়েছি। রাজসিক তামসিক শাস্ত্রের মধ্যেও তিনি যে সুন্দর ভগবত ভজন সাধনার কথা বলেছেন রাজসিক তামসিক শাস্ত্রে আমি বিশেষ করে ভগবানেরই আরাধনার কথা বুঝাবার চেষ্টা করেছি। সেখানকার কোন কোন বাক্য তোমাদের গ্রহণীয়, বিশেষ করে ভগবৎ শাস্ত্র যোগী, ভগবৎ শাস্ত্র উপযোগী যে বাক্য সেইটাই তোমরা নেবে, সেইটাই আমাদের পিক আপ করতে হবে। কথাটা কি? পরম বিষ্ণু এব একং সাধকম, ভগবানই পরতত্ত্ব, আর সাধন ভজনই চরম, সেইটাই কৃষ্ণদৈবায়ন বেদব্যাসের বক্তব্য। এই কথা তোমাদের বুঝে নিতে হবে। এছাড়া অন্য যেসব কথাগুলো আছে এগুলো মোহনের নিমিত্ত, মোহ করবার পরিত্যাগ করে যিনি শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করলেন তিনি তো তার ভিতরে আবার নির্দেশ দিয়ে রেখেছেন, কোনটা নেব, কতটুকু নেব, কোনটা গ্রহণ করব, কোনটা ছাড়ব, সবগুলি তো বুঝিয়ে দিই ভালো মন্দের বিচার। তাই আলোচনার ক্ষেত্রেতে দেহধর্ম, মনোধর্ম, আত্মধর্মের কথা পাশাপাশি দেখে আলোচনা করেছেন সব নিখিল শাস্ত্র। সনাতন আর্য ঋষিগণের বিচারের মধ্যে আমরা দেখতে পাই সাধন ভজনের উপযোগী এই যে নরতন ভজনের মূল, সেই জন্যই বললেন শরীর মাধ্যম ধর্ম সাধন, এই শরীরটাকে সুস্থ রাখো কেন মনটাও তোমার সুস্থ থাকবে, সুস্থ শরীরে সুস্থ মনে তোমরা আত্মকল্যাণ চিন্তা করতে পারবে। সেই জন্য ঋষিগণের প্রথম কথাই হল শরীর মাধ্যম হল ধর্ম। কিন্তু সাধন ভোজন বাদ দিয়ে যদি আমরা কেবল শরীরটাকে সুস্থ রাখবার চেষ্টা করি নিষ্ফল, সেটা আর যে ঋষিগণের শিক্ষা নয়। বিভোজন করব, ঈশ্বরের আরাধনা করব, সেই জন্য শরীরটাকে সুস্থ রাখতে বলছি, মনটাকে সুস্থ রাখতে বলছি, ঋষিগণের উপদেশ হচ্ছে এই রকম। সনাতন ধর্ম বলছেন গুরুবাদী ধর্ম, সনাতন ধর্ম বেদনিষ্ঠ ধর্ম, এটা সব জায়গায় পাচ্ছি। যদি আমার উপরওয়ালা কোনো গার্জিয়ান আছেন আমি মেনে নেই, তাহলে আমার কিছু কল্যাণ? আমাকে কেউ শিখাবার জানাবার বুঝাবার কেউ নেই এ সংসারে, সেখানে সব জিনিসটাই শেষ হয়ে যায়। আমার কোনো উপরওয়ালা নেই, গার্জিয়ান নেই, এই বিচার যদি আমি করি তাহলে আমার কোনো শিক্ষা ক্ষেত্র নেই, জানবার বুঝবার কোনো ক্ষেত্র নেই। কৃষ্ণ নিজেই গীতায় বলছেন অর্জুনকে, অর্জুন তোমার অনেক সংশয় থাকতে পারে, অনেক সন্দেহ থাকতে পারে, অনেক জানবার বুঝবার বিষয় থাকতে পারে, প্রশ্ন তুমি করতে পারো, কিন্তু প্রশ্ন করলেই যে তুমি উত্তরটা পাবে এমন কোনো কথা না। তোমাকে উত্তর পেতে গেলে তোমারও কিছু অধিকার প্রয়োজন আছে। কি অধিকার বলেছে? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপবেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শী গুরুর কাছে তুমি যাও, সেখানে গিয়ে তোমার প্রশ্নের মীমাংসা চাও, কিন্তু প্রশ্নের মীমাংসা চাওয়ার আগে তোমার উত্তর চাইবার আগে তোমাকে কিছু অধিকার দেখাতে হবে। কি অধিকার? প্রণিপাত, আমাদের অভিজ্ঞ দরকার। পরিপ্রশ্ন, আমি জানব শিখব বুঝব এই জন্যে প্রশ্ন, তর্কের জন্য নয়, কারো বিদ্যাবুদ্ধি পরীক্ষার জন্য নয়, আমি জানব শিখব বুঝব এই ভাব নিয়ে প্রশ্ন। তৃতীয় অধিকার সেবয়া সার্ভিং টেম্পারামেন্ট, এই তিনটে নিয়ে যদি আমরা চলি তাহলে আমাদের জানবার শিখবার বুঝবার ক্ষেত্র আছে। কৃষ্ণ বুঝাচ্ছেন অর্জুনকে কেন্দ্র করে জগৎজীব দিয়ে, অর্জুন তার সখা, উপদেশের তার কোনো প্রয়োজন নেই এবং উপদেশের ক্ষেত্রও নেই, তথাপি সেই সখা অর্জুন তিনি যেন দাস্যভাবে নেমে যাচ্ছেন, হাত জোর করছেন, তা না হলে উপদেশ আসেনি। সেই সখা প্রিয় সখা অর্জুনকে লক্ষ্য করেই ভগবান জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন, ভালো মন্দের বিচারটা জানিয়ে দিচ্ছেন, কোনটা কতটুকু ভালো কোনটা কতটুকু খারাপ, ভালোটাকে গ্রহণ করতে হবে খারাপটাকে ছাড়তে হবে, সে কথা ভাগবতের মধ্যে রয়েছে। তত দুঃসঙ্গম সৃজ্য সৎসুদ্ধিমান, বুদ্ধিমান মনুষ্য কি করবে? দুঃসঙ্গ পরিত্যাগ করবে, আদুসঙ্গ গ্রহণ করবে। একটা নেগেটিভ সাইডের কথা, একটা পজিটিভ সাইডের কথা। খারাপটাকে যদি আমি না ছাড়ি তাহলে ভালোটা গ্রহণ করবার মতো অবস্থা আমার নেই, সেটা বুঝিয়ে। সনাতন ধর্মতত্ত্ব খুব সুন্দরভাবে জিনিসটা জানাচ্ছেন, মানুষের যখন অন্য কোন রকম ধর্মের সাফল্য লাভ হচ্ছে না তখনকার কথা জানাচ্ছে, কি করব আমরা যখন কিছু জিনিস জানি না বুঝি না, তত্ত্ব দর্শন আমার জানা নেই, বুঝবার সুযোগ নেই, ভালো মন্দের বিচার আমি হারিয়ে ফেলছি, তখন কি করব? সে শিক্ষা গীতার মধ্যে সুন্দরভাবে আছে, করব তখন তসমাৎ শাস্ত্রং প্রমাণ। কার্য কার্য ব্যবস্থিত ভালো মন্দের বিচার যখন আমি হারিয়ে ফেলি, তখন শাস্ত্রের যে বিচার, শাস্ত্রের জাজমেন্ট, রায় সেইটি আমাকে মেনে নিতে হবে। কৃষ্ণ শিখাচ্ছেন অর্জুনকে, আবার বলছেন যা শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম আবাহনতি ন সুখম ন করাঙ্গতি। যারা এই শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করে তাদের নিজস্ব কিছু বক্তব্য রাখতে যান, শাস্ত্রের তত্ত্ব সিদ্ধান্ত বাদ দিয়ে সিদ্ধিম আবাহনতি, তাদের সাধনায় সিদ্ধি লাভের সম্ভাবনা নাই। ইহ জগতেও তাদের কোনো কল্যাণ নেই, পর জগতেও কল্যাণের সম্ভাবনা নেই। শাস্ত্রে সুন্দরভাবে সমস্ত তত্ত্বগুলি পজিটিভ নেগেটিভ সাইডে রেখে বিচার করে। এখন কথা হল পরিস্থিতি, পরিবেশ। যখনই ধর্মের কথা আলোচনা হবে, পাশাপাশি তার ভিতরে আরো কিছু আলোচনার কথা, কিরকম ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সবই পাশাপাশি আলোচিত বিষয়। আমার আলোচনা সর্বাঙ্গ সুন্দর হবে না। যে নীতি আমাকে ভুল পথে পরিচালিত করে, যে নীতি সন্নীতিকে অবহেলা করে, অবজ্ঞা করে, সে নীতি বাহাদুরি না। খুব সুন্দর কথা। রাজনীতি যদি ধর্মনীতিকে আক্রমণ করে, সে রাজনীতি মেনে নেওয়া হবে না। ধর্মনীতি যদি সহানুভূতিশীল নয়, যদি সাম্যবাদ প্রমাণ না করতে পারে, সেটা নিশ্চয়ই ধর্মনীতি নয়, সেটা সুষ্ঠু সমাজনীতি নয়, যেটা সকলকে সমান অধিকার না দেয়। ঠিক এইভাবে সমস্ত ব্যাপারগুলির সমালোচনা রয়েছে। আর তো রেহাই নেই। যখনই আমরা আমাদের সদ্ভাব থেকে সরে যায়, তখনই সমালোচনার পাত্র। সেইটাই সনাতন শাস্ত্রে সুন্দরভাবে বোঝানো হয়েছে। ধর্ম কাকে বলব? আগেই বলছি, দেহধর্ম, মনোধর্ম, আত্মধর্ম তিনটি নিয়ে শাস্ত্রে, বেদে বেদান্তে, ঘনিষ্ঠ গীতা ভাগবতে, রামায়ণ মহাভারতে সব জায়গায় আলোচনা রয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমরা কতটুকু বুঝতে চাই, কতটুকু জানতে চাই, সেটুকুই হল আমাদের মূল লক্ষ্য। আজ ধর্ম সম্বন্ধে যে আলোচনা চলছে সমাজে, অকিঞ্চিত্তর আলোচনা। গীতা ভাগবতের ধর্ম, রামায়ণ মহাভারতের ধর্ম আমরা ঠিক আলোচনা করছি না। উপর উপর একটা কিছু আমরা আলোচনা করি। শাস্ত্রের যে নিগূঢ় তত্ত্ব, সিদ্ধান্ত, সেটা আমাদের জানবার বিষয় হচ্ছে না। এটাই আশ্চর্য ব্যাপার। বর্তমানে গীতা ভাগবত ধর্ম কি আলোচনা করবেন, কোথায় আলোচনা হবে, সে পরিবেশ আছে কিনা বর্তমানে দুনিয়ায়, এটাও তো আলোচনা প্রয়োজন। সেই পরিবেশটা আমরা পাচ্ছি কিনা দুনিয়ায়, সমাজে। গীতা ভাগবত কি শিক্ষা দিয়েছেন আমাদের? আত্মকল্যাণ চিন্তা করতে হবে। যে আত্মকল্যাণ চিন্তার ভিতরে মানুষের মনুষ্যত্ব মানবের মানবত্ব। পশু পাখি তারা যেভাবে চলছে আমরা কি ততটুকু নিয়েই চলব এবং তাতেই আত্মতুষ্ট থাকব? শাস্ত্র বলছেন না। আহার নিদ্রা ভাইবেচনা সামান্য এই তত্ত্বটুকু বিষ্ণা আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় তখন বালিকাদের স্থিতি এগুলো সাধারণ মানুষের যেমন আছে পশু পাখিরও আছে। আমরা ওইটুকু দিয়ে কি প্রমাণ করবো? আমরা মানব, আমরা মানব নিশ্চয়ই ওতে মানবের মানবত্ব প্রমাণিত হবে না, মানুষের মনুষ্যত্ব প্রমাণিত হয় না। সেই কথাই সনাতন আর্য ঋষিগণ বলছেন, ধর্ম জিতেষাম অধিকার শেষ, ধর্মে নহি না পশু বিশ্বমান, ধর্মই পেশাম অধিক বিশেষ। বলছেন ধর্মই হল মানুষের মানবের বৈশিষ্ট্য জীবনের, সেই ধর্ম কি কোন বিশেষ কার্ড ক্রেডিট কথা? শাস্ত্র বললেন এর ভিতরে কোন কার্ড ক্রেডিট কথা নাই, কালার ক্ষেত্রের কথা নাই, এর ভিতরে সার্বজনীন ধর্ম যারা ধর্মের আত্মধর্ম সেই ধর্মের কথা বলেছে। সে ধর্ম মানে নীতি আদর্শে অন্য কিছু নেই। যদি বলা যায় ধর্মশব্দের অর্থ ব্যাখ্যা করুন, সে কথাটাও নীতি আদর্শে গুণুলায় তাকেই বলছেন ধর্ম। ধর্মে মানে হিন্দা পশু বিশ্বাম, যদি আমরা নীতি আদর্শ বিবর্জিত মানুষ হই তাহলে আমাদের আর ভবিষ্যতে কোনো পরিচয় নেই। কথাটা তাই ভাগবতের সৃষ্টি রহস্যের কথা বর্ণনা করা হয়েছে। বলছেন সেখানে ভগবান কিভাবে পরপর সৃষ্টি করেছেন। শাস্ত্র বললেন, সৃষ্টিয়া পুরাণী বিবিধান্য যা আত্মশক্তিয়া বৃক্ষা সরিসৃপ পশুন খগবন্ধ শুকান তৈস্তেই রথিষ্ঠ হৃদয় পুরুষন বিদায় ব্রহ্মাবলোক দিচ্ছন মৃদমাপদেব। সেই পরদেবতা ভগবান তিনি প্রথমে জল সৃষ্টি করলেন, তিন ভাগ জল এক ভাগ স্থল, তারপরে তিনি জলকার প্রাণী সৃষ্টি করলেন অ্যাকোয়াটিক অ্যানিমেলস, তারপরে তিনি অ্যামফিবিয়াস উভচর প্রাণী সৃষ্টি করলেন, তারপরে স্থলচর প্রাণী সৃষ্টি করলেন, রেপটাইলসদের সৃষ্টি করলেন উভয় প্রাণী সাপ কচ্ছপ ইত্যাদি কঞ্চ ইত্যাদি সমুদ্র ইত্যাদি জাতীয় এদের সৃষ্টি করলেন, তারপরে তিনি পাখি সৃষ্টি করলেন, তারপরে তিনি পশু সৃষ্টি করলেন। এইভাবে সব সৃষ্টি হওয়ার পরও প্রেমময় ভগবান সন্তুষ্ট হলেন না। কেন? ওদের সঙ্গে আমার ভাবের আদান প্রদান হবে না ঠিক ঠিক, তাই তিনি তার নিজের আকারের মতো করে একটা আকার দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন। দিলেন কি তাকে সম্পদ? অধিক সম্পদের সর্বসম্পদেরই অধিকার অধিকারী বলেন জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য বিচক্ষণতা সব কিছু দিয়েই সেই মানুষকে সৃষ্টি করলেন। হেলথ ওয়েলথ উইজডম অনার প্রেসার সব কিছু দিয়ে এইভাবে মানুষকে সৃষ্টি করলেন। বললেন, তোমায় যে সম্পদের অধিকারী বললাম আমি, তুমি এ সম্পদের অপব্যবহার করো না, সদ্ব্যবহার করবে পুরস্কৃত হবে, যদি অপব্যবহার করো তাহলে সাজা পাবে। প্রথম গোষ্ঠী মানবকে ভগবান জিজ্ঞাসা করেছেন, তুমি ভগবান মানো, নীতি আদর্শ মানো? সে বললে ওটা কিছু বুঝে টুঝে তখন বললাম তোমাদের কালে নামুন করে সে কৃতি দিলাম। দ্বিতীয় গোষ্ঠীকে আবার জিজ্ঞাসা করলে, তুমি মানো ভগবান নীতি আদর্শ? সে বললে ভগবানটা তোমার বুঝি না, তুমি নীতি আদর্শ মানছ। ভগবান জিজ্ঞাসা করলেন, কাকে আশ্রয় করে তোমার নীতি আদর্শ? তুমি তো মূলকে বাদ দিয়ে বসলে, তোমার বিচার ঠিক নেই, তোমার কোনো মনুষ্যকে শিক্ষক দিলাম। তৃতীয় গোষ্ঠীকে জিজ্ঞাসা করেছেন, তুমি ভগবান মানো? বিশ্বশ্রেষ্ঠ বিশ্বের নিয়মতা ভগবান এবং নীতি আদর্শ, তোমাকে না মানো বলে শিক্ষক দিলাম। তাদের সেখানে গতি হয়, সে অবস্থা থেকে তাদের আর কোনো উন্নতি হয় না কোন রকম সেই অবস্থা। এটা কি ভালো কথা? আমি চিনি খাবো না চিনি হব? চিনি হয়ে আমার লাভ কি? আশ্বাদ্য আস্বাদন আস্বাদক সব সর্বনাশ হয়ে গেছে, ত্রিপুরি বিনাশ হয়ে গেছে। সেখানে আমি ব্রহ্ম না পেয়ে, আমি চিনি না পেয়ে, আমি যদি বিষ্ঠায়ী হই তাহলে আমার লাভ কি হবে? কিছুই নেই। কেন? একটা লোককে যখন অভ্যন্তর দেওয়া হয়েছে তখন সে কি অবস্থা আছে সেটা বুঝতে পারছে না। শাস্ত্র বলছে ব্রহ্ম হওয়ার থেকে ব্রহ্মের সেবা করা ভালো, চিনি হওয়ার থেকে চিনি খাওয়া। সেই কথাই বিজ্ঞান হয়ে গেছে, অর্থাৎ সেবা অনুভূতি প্রয়োজন, সেবা রস আস্বাদন করা প্রয়োজন। তার কিছু সুখান্তি আছে, অনুভূতি আছে, যেখানে অনুভূতি নেই অ্যানেসথেসি দিয়ে রোগীকে অপারেশন করা হচ্ছে, তারপরে বিভিন্ন অপারেশন হচ্ছে, রোগী তো বুঝতেই পারছে না ওখানে কি হতে হবে অ্যানেসথেসি দিয়ে তারা অপারেশন করা হয়।